الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
رب العالمين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আমি বলেছিলাম যে রোজা এবং রমজানের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা হল হৃদয়ে তাকওয়া সৃষ্টি। আর এই প্রেক্ষাপটে আমি হযরত মসীহ আলাইহিসসালামের কিছু উদ্ধৃতি উপস্থাপন করেছিলাম এই ব্যাখ্যার উদ্দেশ্যে যে এটি কিভাবে অর্জন করা সম্ভব বা অর্জনের উপায় কি আর তাকওয়া কিভাবে অবলম্বন করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই বিষয়টি আমাদের হৃদয়ে গ্রথিত করার জন্য বিভিন্ন স্থানে এটি বিশদভাবে ব্যাখ্যা করেছেন যেন আমাদের হৃদয়ে এর গুরুত্ব গ্রথিত এবং প্রথিত হয়ে আমাদের প্রতিটি কর্ম এবং আচার আচরণের এর বহির প্রকাশ ঘটে। যদি তাকওয়া না থাকে তাহলে কোন প্রকার নেক কর্ম বা পুণ্য খোদার সন্তুষ্টির জন্য করা সম্ভব নয়। সাময়িক পুণ্য বা নেক কর্ম মানুষ সাময়িক কোন আবেগ বা উচ্ছ্বাসের কারণে করে থাকে, কিন্তু এটি তখনই স্থায়ী রূপ ধারণ করে যদি প্রকৃত অর্থে খোদা ভীতি থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মানুষের মুত্তাকি হওয়ার জন্য কেবল ইবাদতকারী হওয়াই যথেষ্ট নয় বা কেবল আল্লাহর অধিকার প্রদান করাই যথেষ্ট নয়, বরং সত্যিকার মুত্তাকি সে যার নৈতিক মানব হবে উন্নত আর নিজের চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে অন্যদের উপর পূর্ণ এবং তাকওয়ার প্রভাব বিস্তার করবে। এটি তিনি লিখেছেন বা বর্ণনা করেছেন। একবার তিনি বলেন নৈতিক চরিত্র মানুষের পুণ্যবান হওয়ার প্রমাণ বা লক্ষণ। পুনরায় এক কথা বর্ণনা করেন যে একজন মোমেনের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ইসলামের ইসলামী শিক্ষার সৌন্দর্য প্রকাশ করা, আর এটি তখন সম্ভব যদি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে উন্নত চারিত্রিক গুণাবলী প্রকাশ করা হয়, চারিত্রিক সৌন্দর্য প্রকাশ করা হয়। তিনি বলেন তাকওয়ার বহু অনুষঙ্গ রয়েছে, আত্মশ্লাঘা, আত্মধরিতা, হারাম ধন সম্পদ এড়িয়ে চলা এবং দুর্ব্যবহার করা থেকে বিরত থাকা। যে ব্যক্তি ভালো উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী তার শত্রু বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে ফাবিল্লাহি হিয়াসান
ফরমায়া
প্রধানত পাপ এড়িয়ে চলা তাকওয়া, ভালো চারিত্রিক গুণাবলী বা ভালো ব্যবহার করা ফলে শত্রু বন্ধু হয়ে যায়। তিনি বলেন চিন্তা করো এই কথা আমাদের কি শিক্ষা দেয়। এই কথা বলার পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো যদি শত্রু গালিও দেয় গালির প্রত্যুত্তরে গালি দেওয়া উচিত নয়, বরং ধৈর্য ধরা উচিত। এর ফলশ্রুতিতে বা এর ফলাফল যা প্রকাশ পাবে তাহলে বিরোধী তোমার শ্রেষ্ঠত্বের সামনে নতি স্বীকার করবে আর নিজেই লজ্জিত হবে, আর এই শাস্তি সেই শাস্তি থেকে অনেক গুরুতর হবে যা প্রতিশোধমূলক ভাবে তাকে তুমি দিতে পারো। এমনিতে এক ব্যক্তির সামান্য বিষয়ে হত্যা পর্যন্ত বিষয়কে পৌঁছাতে পারে, কিন্তু মানবতা এবং তাকওয়ার দাবি এটি নয়। উন্নত চারিত্রিক গুণ এমন একটি বৈশিষ্ট্য যে চরম ক্ষতিকর ব্যক্তির উপরও এর প্রভাব পড়ে থাকে। তিনি বলেন, কোন ব্যক্তি কতই না সুন্দর বলেছেন যে দয়াদ্রহ দয়া প্রদর্শন কর, অপরিচিত ব্যক্তিরাও বন্ধু হয়ে যাবে। তো এটি হলো সেই নীতিগত কথা যা আমাদের সবসময় দৃষ্টিগোচর রাখা চাই। আমাদের প্রতিটি কাজ কর্মকে তাকওয়ার অধীনে এনে ভালো ব্যবহার করা উচিত, ভালো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া চাই। আখলাক বলতে কি বোঝায় বা আখলাকের উদ্দেশ্য কি, উন্নত আখলাক বা উন্নত চরিত্র প্রদর্শন বা দেখানোর উদ্দেশ্য কি, আর এর নমুনা বা আদর্শ কি, এ সম্পর্কে তিনি বলেন। প্রধানত আখলাক বা চরিত্র যা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানুষে পরিণত করে, আখলাক বলতে শুধু কোমলতা বোঝায় না। যে আখলাক বা চারিত্রিক সৌন্দর্য মানুষকে মানুষে পরিণত করে, এর অর্থ কেবল এটি নয় যে অন্যের সাথে কোমল ব্যবহার করবে। খোলক এবং খালক দুটো ভিন্ন ভিন্ন শব্দ যা বিপরীত অর্থ দিয়ে থাকে। খালক বাহ্যিক সৃষ্টির নাম, যেভাবে কান নাক চুল ইত্যাদি খালকের অন্তর্গত, আর খোলক আধ্যাত্মিক সৃষ্টির নাম। অনুরূপভাবে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যা মানুষ এবং অন্যান্য সৃষ্টির মাঝে পার্থক্য, এগুলো সবই খোলকের অন্তর্গত। মানুষের চিন্তা শক্তি ভাবনা শক্তি সবই খোলকের অন্তর্গত। খোলকের মাধ্যমে মানুষ মানুষ হয়। যদি মানুষের প্রতি দায়িত্ব পালন না করে কোন ব্যক্তি, তাহলে মানুষের প্রতি যে করণীয় আছে সেই করণীয় যদি সে পালন না করে বা করণীয় যদি নির্ধারণ না করে, সে তাহলে দেখতে হবে, চিন্তা করতে হবে যে এ মানুষ নাকি গাধা। যদি চরিত্রের ক্ষেত্রে অধঃপতন ঘটে, কেবল চেহারাই বাহ্যিক চেহারাই বাকি থাকে, যদি চরিত্র ভালো না হয় মানুষ হওয়ার জন্য, যদি উন্নত চরিত্র না থাকে সেটি আবশ্যক। যদি এই ক্ষেত্রে ঘাটতি দেখা যায়, কেবল বাহ্যিক চেহারাতেই সে মানুষ হয়ে থাকে, প্রকৃত মানবতা তার হারিয়ে যায়। তিনি বলেন, দৃষ্টান্তস্বরূপ, কারো যদি বিবেক বুদ্ধি হারিয়ে যায় তাহলে তাকে উন্মাদ বলা হয়। বাহ্যিক চেহারা বা অবয়বের দৃষ্টিকোণ থেকে সে মানুষ আখ্যায়িত হয়। কেবল কোন পাগল বা উন্মাদেরও বাহ্যিক চেহারা সুরত তো থেকেই থাকে মানুষের, কিন্তু তার বিবেক বুদ্ধি আদৌ থাকে না, বিবেক বুদ্ধি শূন্য হয়ে থাকে। তাই আখলাক বা চরিত্র বলতে খোদার সন্তুষ্টি সন্ধানকে বোঝায়। আর সেই সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির সন্ধান কি, সেটি মহানবী সাল্লামের ব্যবহারিক জীবনে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই। চারিত্রিক সৌন্দর্য সেটি যে আল্লাহ চান, আর আল্লাহ সেটি চান যা মহানবী হযরত মুহাম্মদ ইসলামের জীবনে আমরা দেখতে পাই। তার প্রতিটি আচার আচরণে আমরা দেখি, তার আচরিত জীবনে দেখি, খোদার সন্তুষ্টি অর্জনের, খোদার সন্তুষ্টি অর্জনই আমাদের উদ্দেশ্য হয়েছে। আখলাক শব্দের অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সদৃশ্য চেষ্টা করা হচ্ছে নিজের জীবনকে। আখলাক বা চারিত্রিক সৌন্দর্য হল ভিত। যদি এটি দোদুল্যমান হয় তাহলে এর উপর কোন ভবন নির্মাণ করা সম্ভব নয়। আখলাক হল এক ইটের উপর দ্বিতীয় ইটের ভিত্তি রাখা। যদি একটি বাঁকা থাকে তাহলে পুরো দেয়াল বাঁকা হয়ে যায়। কোন ব্যক্তি কতই না সুন্দর বলেছেন,
তাসর হইয়া মেরো দিবার কাজ,
মিস্ত্রি যদি ভিত্তি রাখার সময় প্রথমে এটি বাঁকা রাখে, তাহলে এর ফলে যেই দেয়াল গড়ে উঠবে যতই উপরে যাবে তা বাঁকাই থাকবে। পুনরায় তিনি বলেন, এই কথাগুলো মনোযোগ সহকারে শোনা উচিত। অধিকাংশ মানুষকে আমি দেখেছি বা আমি গভীর মনোযোগ সহকারে পড়েছি এই বিষয়ে যে কেউ কেউ উদার দানশীল, খুবই দানশীল মানুষকে দেয়, কিন্তু একই সাথে খুব রাগী আর প্রতিশোধ প্রবণ হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে খেপে যায়। অনেকেই কোমল প্রকৃতির কিন্তু কৃপণ, কোমল প্রকৃতির নরম স্বভাবের কিন্তু কৃপণ। কেউ রাগ এবং ক্রোধের সময় মানুষকে পিটিয়ে জর্জরিত করে, বিনয় বিন্দু মাত্র তাদের ভিতর নেই। অনেকের ভিতর চরম বা পরম বিনয় থাকে কিন্তু বীরত্ব আদৌ নেই। হয়তো খেপে গেলে বিনয় সম্পূর্ণ হারিয়ে যায়। বিনয় প্রদর্শন করলে যেখানে বীরত্বের প্রয়োজন সেই চারিত্রিক বৈশিষ্ট্য তাদের সেখানে প্রকাশ পায় না। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্র সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলা তার পদমর্যাদা সম্পর্কে বলেছেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম। জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক চরিত্রের সে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন যা অনন্য অতুলনীয় এবং যে অনুসারে সাধ্য মোতাবেক জীবন যাপন করা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। রাসূল করিম সম্পর্কে তিনি আরো বলেন যে এক সময় তিনি বাগ্মিতার জোরে এক বিশাল জনগোষ্ঠীকে এতটা হতভম্ব করে তুলেন যে তারা ভাবলেশহীন ছবির মতো তার দিকে চেয়ে থাকত, অর্থাৎ তারা এতটা প্রভাবিত হতো। এক সময় আসে যখন তীর এবং তরবারির ময়দানে, যুদ্ধের ময়দানে পরম বীরত্ব প্রদর্শন করতেন। উদারতার মুহূর্ত আসলে স্বর্ণের পাহাড় বিলিয়ে দিতেন। সহনশীলতার ক্ষেত্রে ওয়াজিবুল কাতল ব্যক্তিকেও ক্ষমা করে দিতেন। বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য এবং সম্পূর্ণ নমুনা মহানবী আল্লাহ তাআলা প্রদর্শন করেছেন। তিনি বলেন যে এর দৃষ্টান্ত এক বিশাল মহিরুহের যার ছায়ায় বসে মানুষ এর প্রতিটি অঙ্গ থেকে অঙ্গের মাধ্যমে নিজের চাহিদা পূরণ করতে পারে। এর ফল, ফুলের ছাল, বাকলের পাতা, বস্তুত প্রতিটি দিক এর কল্যাণকর। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেন, যুদ্ধের ময়দানে তাকে সবচেয়ে বীর মনে করা হতো, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতো, কারণ তিনি যুদ্ধের সবচেয়ে ভয়াবহ স্থানে অবস্থান করতেন। সুবহানাল্লাহ, কত বড় মহিমা এবং মর্যাদা তার! একটি সময় এমন আসে যখন তার কাছে এত বড় মেষপাল ছিল যে কায়সার এবং কেসরার কাছেও হয়তো তা ছিল না। তিনি সব এক ব্যক্তিকে তা বিলিয়ে দেন, ছিল তার উন্নত নৈতিক গুণ। যদি না থাকতো তাহলে কি বিতরণ করতেন? আরেকটি বৈশিষ্ট্য হলো, যদি ক্ষমতা হাতে না আসতো তাহলে এটি কিভাবে প্রমাণিত হতো যে ওয়াজিবুল কতলকে প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করেন? শক্তি ছিল, ক্ষমতা ছিল, তা সত্ত্বেও ক্ষমা করেছেন। যারা সাহাবি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মুসলমান নারীদেরকে ভয়াবহ কষ্ট দিয়েছে, যাতনা দিয়েছে, তারা যখন সামনে আসে তিনি বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের আমি ক্ষমা করে দিলাম। যদি এমন সুযোগ হাতে না আসতো তাহলে এমন মহান চারিত্রিক বৈশিষ্ট্য মহানবীর কিভাবে প্রকাশ পেত? তিনি বলেন, এমন কোন বৈশিষ্ট্যের কথা বলো যা তার মাঝে ছিল না আর পরম মার্গের ছিল না, এটি প্রমাণ করো। তো এই হলো সেই মহান আদর্শ এবং দৃষ্টান্ত যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এই রসুলের উত্তম আদর্শকে নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে তোমরা অনুসরণ এবং অনুকরণ করো। এর অনুসরণ এবং অনুকরণের জন্য চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। শুধু এই কথা বলা যে এই উত্তম আদর্শ অনুকরণ অনুসরণ করা আমাদের জন্য কিভাবে সম্ভব হতে পারে, বা এই কথা বলা যায় তো অনেক উচ্চ মার্গের চারিত্রিক গুণ, এটি কিভাবে সম্ভব হতে পারে? শুধু এটি বললে চলবে না, আল্লাহ তাআলা এটিকে অবলম্বন করার নির্দেশ দিয়েছেন, তাই এর জন্য চেষ্টা এবং সংগ্রামের প্রয়োজন। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে যতদিন মানুষ চেষ্টা এবং সংগ্রাম না করবে, দোয়া না করবে, হৃদয়ে যে অন্ধকার ছেয়ে যায় তা দূরীভূত হতে পারে না। সেই কঠোরতার, সেই অন্ধকার, সেই প্রতিবন্ধকতা যে সৃষ্টি হয়েছে হৃদয়ে, তা যতক্ষণ সংগ্রাম, চেষ্টা, সাধনা এবং দোয়া না করবে তা দূরীভূত হতে হবে না। চেষ্টা এবং দোয়া উভয়টি আবশ্যক। যেমন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ যা মানুষের উপর নিপতিত হয় দূর করে না, যতক্ষণ পর্যন্ত জাতি স্বয়ং তা দূরীভূত করার চেষ্টা না করবে, ততক্ষণ মানুষ সাহস না দেখাবে, বীরত্ব না প্রদর্শন করবে। পরিবর্তন কিভাবে আসতে পারে? এটি খোদার অপরিবর্তিত এক রীতি বা সুন্নত। যেমন তিনি বলেন ওয়ালান তাজিদা লি সুন্নতিল্লাহ তাবদীলা, আমাদের জামাত হোক বা যেই হোক না কেন, চারিত্রিক উন্নতি তাদের জন্য তখনই সম্ভব যদি চেষ্টা এবং দোয়ার ভিত্তিতে তা করার চেষ্টা না করে, নতুবা এটি সম্ভব নয়। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে মানুষের চরিত্র যতই অধঃপতিত হোক না কেন, যদি সংশোধন করতে চায় তাহলে সংশোধন হওয়া সম্ভব। আমি যেভাবে পূর্বে বলেছি এর জন্য চেষ্টা করতে হবে। এই প্রেক্ষাপটে তিনি হাকিম বা জ্ঞানীদের দৃষ্টান্ত দিয়েছেন, একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। চারিত্রিক পরিবর্তন সম্পর্কে জ্ঞানীদের দুটো দৃষ্টিভঙ্গি রয়েছে, একটি হলো যারা সেই শ্রেণী যারা বিশ্বাস করে যে মানুষের চারিত্রিক পরিবর্তন সম্ভব, দ্বিতীয় শ্রেণী বিশ্বাস হলো তা সম্ভব নয়। আসল বিষয় হলো যদি আলস্য না থাকে, ঔদাসীন্য না থাকে, মানুষ যদি হাত পা নাড়ে তাহলে পরিবর্তন আসা সম্ভব। আলস্য দেখাবে না, চেষ্টা করো তাহলে চারিত্রিক উন্নয়ন সম্ভব। এ পর্যায়ে আমার একটি কথা মনে পড়ে, এক ঘটনা মনে পড়ে, তা হল বলা হয় যে গ্রিকদের প্রসিদ্ধ দার্শনিক প্লেটোর কাছে এক ব্যক্তি আসে, দরজায় দাঁড়িয়ে দস্তক দিয়ে ভিতরে সংবাদ প্রেরণ করে। প্লেটোর রীতি ছিল যতক্ষণ পর্যন্ত আগত ব্যক্তির অবয়ব, চেহারার গঠন গড়ন অবগত না হতেন, কাউকে ভিতরে আসতে দিতেন না। তার চেহারা, তার অবয়ব, বাহ্যিক চেহারা সম্পর্কে যতক্ষণ অবগত হয়ে ভিতরে আসতে দিতেন না, চেহারা পরেই বুঝতে পারতেন যে সে এই ব্যক্তি কেমন যে এসেছে। তার চাকর এসে সে ব্যক্তির চেহারা এবং অবয়ব রীতি অনুসারে তার সামনে বর্ণনা করেছে। প্লেটো উত্তর দেয় যে সে ব্যক্তিকে বলো যেহেতু তোমার মাঝে অনেক ঘৃণ্য অভ্যাস রয়েছে তাই আমি দেখা করতে চাই না, সেই ঘৃণ্য স্বভাব এবং চরিত্রের অধিকারী ব্যক্তি যখন এই উত্তর শুনে চাকরকে বলে যে তুমি গিয়ে বলো আপনি যা কিছু বলেছেন তা সত্য, কিন্তু আমি আমার হীন এবং ঘৃণ্য অভ্যাস পরিত্যাগ করেছি, সেগুলো নির্মূল করেছে। তখন প্লেটো বলে যে হ্যাঁ এটি সম্ভব, সে ব্যক্তিকে ভিতরে ডেকে পাঠানো হয়, গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে তার সাথে সাক্ষাৎ করে। তিনি বলেন, যে সমস্ত জ্ঞানী ব্যক্তিদের এই দৃষ্টিভঙ্গি যে চারিত্রিক পরিবর্তন সম্ভব না, তারা ভ্রান্তিতে রয়েছে। আমরা জানি যে অনেক ঘুষখোর যখন সত্যিকার অর্থে তওবা করে, তাদেরকে এরপর যদি স্বর্ণের পাহাড়ও দেয়, সেদিকে তারা ফিরেও তাকায় না। পুনরায় চারিত্রিক সংশোধনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে একটা দৃষ্টান্ত দেন এবং বলেন যে মানুষের জীবনে যেভাবে একদিকে গঠনগত দুর্বলতা দেখা দেয়, তার দৈহিক দুর্বলতা দেখা দেয়, যেটিকে বৃদ্ধ বয়স বলা হয়, তখন চোখ কাজ করা ছেড়ে দেয়, কান শুনতে পায় না, এক কথায় দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ ছেড়ে দেয় এবং বিলুপ্ত প্রায় হয়ে যায়। একইভাবে স্মরণ রেখো যে প্রৌঢ়ত্ব বা বৃদ্ধ বয়স দু ধরনের হতে পারে, একটি স্বাভাবিক প্রকৃতিগত, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, বাহ্যিক বা দৈহিক বৃদ্ধ বয়স, আর অস্বাভাবিক বৃদ্ধ বয়স সেটি যখন কোনো ব্যক্তি আক্রান্ত রোগ সম্পর্কে ভ্রুক্ষেপহীন হওয়া, অর্থাৎ আক্রান্ত যে রোগ আক্রান্ত সে রোগ সম্পর্কে ভ্রুক্ষেপহীন হওয়া, এমনটি হলে তা মানুষকে আক্রান্ত করে অসময়ে মানুষকে বৃদ্ধ করে তোলে। যদি চিন্তা না করো অসময়ে বৃদ্ধ হয়ে যাবে। দৈহিক ব্যবস্থাপনায় রোগের যদি চিকিৎসা না করে মানুষ সে দুর্বল হয়ে যায়, দেহ দুর্বল হয়ে পড়ে। দৈহিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই হলো একটি রীতি, দুটো রীতি, একটি হলো স্বাভাবিক বার্ধক্য, বয়স বাড়ার সাথে সাথে আঘাত হানে, আর অপরটি হলো অস্বাভাবিক বার্ধক্য, কিছু এমন কারণে তা দেখা দেয় বা কিছু দুর্বলতা দেখা দেয় যা অসাবধানতার কারণে হয়ে থাকে। অনুরূপভাবে অভ্যন্তরীণ আধ্যাত্মিক সিস্টেমে হয়ে থাকে, বাহ্যিক সিস্টেমে দু ধরনের বার্ধক্য রয়েছে। অনুরূপভাবে অভ্যন্তরীণ আধ্যাত্মিক ব্যবস্থাপনায়ও দু ধরনের বার্ধক্য রয়েছে। যদি কেউ নিজের বিকৃত স্বভাব চরিত্রকে উন্নত চরিত্রে এবং প্রশংসনীয় চরিত্রে পরিবর্তনের চেষ্টা না করে, ঘৃণ্য চিন্তাধারাকে উত্তম চিন্তাধারা উত্তম কথায় যদি পরিবর্তন না করে, পরিবর্তন চেষ্টা না করে, তাহলে তার নৈতিক অবস্থা সম্পূর্ণভাবে অধঃপতিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি উক্তি এবং কোরআনের শিক্ষা থেকে এই বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত যে সব রোগেরই ঔষধ রয়েছে, চিকিৎসা রয়েছে, কিন্তু যদি আলস্য আর উদাসীন মানুষের উপর ছেয়ে যায়, তাহলে ধ্বংস ছাড়া আর কি হতে পারে? যদি এমন উদাসীন এমন ভ্রুক্ষেপহীনতার সাথে জীবনযাপন করে যেভাবে বৃদ্ধ মানুষ করে থাকে, তাহলে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব হতে পারে? অতএব আজকাল এই আলস্য দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন, উপকরণ সৃষ্টি করেছেন। এই মাসে চারিত্রিক উন্নয়নের প্রতি সবার দৃষ্টি নিবদ্ধ করা উচিত, আর অন্যান্য দুর্বলতা এবং পাপ থেকে মুক্ত থাকার প্রতি মনোযোগ দেওয়া উচিত। এই পরিবেশ বিরাজমান থাকা সত্ত্বেও যদি মনোযোগ নিবদ্ধ করা না হয়, তাহলে যে মুসলিমত বলেছেন মানুষ তাহলে বার্ধক্যে পা দেবে এবং জীবনের এখানেই এভাবেই অবসান ঘটবে। আল্লাহ তাআলার দরবারে তাকওয়াশূন্য অবস্থায় মানুষ উপস্থিত হবে। পুনরায় চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হওয়ার জন্য তওবার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, তওবা চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হওয়ার জন্য খুবই কার্যকর এবং সহায়ক হয়ে থাকে। উন্নত চারিত্রিক গুণাবলী যদি লাভ করতে হয়, তা তওবার মাধ্যমে সম্ভব। তওবা শুধু পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য নয়, বরং উন্নত চরিত্র যদি সজ্জিত হতে হয়, এর জন্য তওবা আবশ্যক। এটি মানুষকে সম্পূর্ণতা দিয়ে থাকে, অর্থাৎ যে ব্যক্তি নোংরা চরিত্রে পরিবর্তন আনতে চায়, তার জন্য আবশ্যক হবে আন্তরিকভাবে দৃঢ় সংকল্প নিয়ে তওবা করা। এ কথা স্মরণ রাখা উচিত, তওবার তিনটি শর্ত রয়েছে, সেগুলোর পূর্ণতা ছাড়া প্রকৃত তওবা যাকে তওবাতুন নসুহ বলা হয় তা অর্জন হওয়া সম্ভব নয়। এই তিন শর্তের মাঝে প্রথম শর্ত যাকে আরবিতে ইকলা বলা হয়, অর্থাৎ সেই সমস্ত বিকৃত চিন্তাধারা পরিহার করা উচিত যা সেসব পরিত্যাজ্য ধ্যান ধারণার কারণ হয়ে থাকে। যে সমস্ত বাজে চিন্তাধারা রয়েছে, নোংরা স্বভাব চরিত্র রয়েছে, সেগুলো দূরীভূত করার জন্য প্রথম শর্ত মেনে চলা আবশ্যক। সে প্রথম শর্ত হলো মানুষের কল্পনা বা ভাবনা বা ধারণার গভীর প্রভাব পড়ে। এটি কিভাবে দূরীভূত করতে হয় তা বলছেন। মানুষ যখন কোনো কিছুর সম্পর্কে কল্পনা বা ধারণা করে তার মানুষের স্বভাব ও প্রকৃতির উপর গভীর প্রভাব পড়ে, কেননা কার্যে রূপায়িত হওয়ার পূর্বে প্রতিটি কাজ একটা কল্পনার আকারে বিদ্যমান থাকে। যে কোনো কাজ করার জন্য বা যে কোনো ধারণা ভাবনা কাজে রূপায়িত হওয়ার পূর্বে সেটি কল্পনা বা ধারণাই বা ভাবনাই থাকে। তোবার জন্য প্রথম শর্ত হল সে সকল বিকৃত ধ্যান ধারণা এবং নোংরা চিন্তাধারা পরিত্যাগ করা। দৃষ্টান্তস্বরূপ কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে যদি অবৈধ সম্পর্ক রাখে তাহলে তার তোবার জন্য প্রথম শর্ত হল তার চেহারাকে কুৎসিত হিসাবে কল্পনা করা, তার সকল অপছন্দের ঘৃণ্য অভ্যাসকে মাথায় উপস্থিত করা। কারণ আজ ভাই বলেছি কল্পনা ও ভাবনার গভীর প্রভাব পড়ে। আমি সুফিদের স্মৃতিচারণে পড়েছি যে অনেক তারা ভাবনা কল্পনাকে এমন পর্যায়ে পৌঁছিয়েছেন যে অনেক সময় মানুষকে বানর শুকরের পর্যায়ে পৌঁছিয়েছেন। তো যেমনটি সে কল্পনা করে সেরূপে সে ধারণ করে। যে সমস্ত চিন্তাধারা অপবিত্র সুখ এবং আনন্দের কারণ মনে করা, সেগুলোকে নির্মূল এবং নিশ্চিহ্ন করা হলো প্রথম শর্ত। অর্থাৎ ভাবনার জগতে সেগুলোকে নোংরা জ্ঞান করতে হবে। দ্বিতীয় শর্ত হলো অনুশোচনা, অনুশোচনা প্রকাশ করা। প্রত্যেক মানুষের বিবেকে এই শক্তি রয়েছে যে তাকে প্রতিটি পাপ সম্পর্কে জাগ্রত করে, কিন্তু দুর্ভাগা এবং হতভাগা মানুষ সেটিকে নিষ্ক্রিয় প্রায় ছেড়ে দেয়, অর্থাৎ কাজ নেয় না, বিবেককে কাজে লাগায় না। অর্থাৎ আল্লাহ তার ভিতরে সামর্থ্য রেখেছেন, তাই পাপ যদি হয়ে যায় অনুশোচনা করা উচিত। আর এ দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে এই জাগতিক আনন্দ আর ভোগ বিলাস সাময়িক। একই সাথে কথাও ভাবা উচিত যে প্রতিবারই এই আনন্দ স্বাদ এবং ভোগ বিলাস ক্রমশ হ্রাস পেতে থাকে, এমনকি বৃদ্ধ বয়সে এসব শক্তি ব্যক্তি যখন দুর্বল হয়ে যাবে হ্রাস পাবে। ইহজাগতিক সকল ভোগ বিলাস পরিত্যাগ করতে হবে। অতএব যেখানে ইহ জীবনে সব ভোগ বিলাসের অবসান ঘটবে সেখানে সেসব অপকর্ম করে লাভ কি? বড়ই সৌভাগ্যবান সে ব্যক্তি যে তওবা বা অনুশোচনার প্রতি মনোযোগ নিবদ্ধ করে। আর যেখানে সর্বপ্রথমে একলা বা রুগ্ন ধ্যান ধারণা এবং নোংরা চিন্তা ভাবনাকে সে নির্মূল করে, যখন এই নোংরামি আর অপবিত্রতা বেরিয়ে যায় তখন সে অনুশোচনা করে নিজের কৃতকর্মের উপর। তৃতীয় শর্ত হল আজম বা দৃঢ় সংকল্প, অর্থাৎ ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যে পুনরায় এসব পাপের দিকে সে ফিরে তাকাবে না। সে যদি কথার উপর স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করে আল্লাহ তাকে সত্যিকারের তওবার তৌফিক দেবেন, এমনকি সেই পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে তার জায়গায় সুন্দর চরিত্র এবং নৈতিক গুণাবলী স্থান করে নেবে। এই হল চরিত্রের বিজয় বা চারিত্রিক বিজয়। আর এই ক্ষেত্রে শক্তি এবং সামর্থ্য দান করা আল্লাহ তাআলার হাতে, কেননা সকল শক্তি এবং ক্ষমতার উৎস তিনি। যেভাবে তিনি নিজেই বলেছেন যে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তি খোদা তাআলারই। মানুষ ভিত্তির দিক থেকে বড় দুর্বল, যার ভিত্তি দুর্বল সে নিজেও দুর্বল, খোলেকাল ইনসান ও দাইফা এর বাস্তব চিত্র। অতএব খোদার কাছ থেকে শক্তি সামর্থ্য লাভের জন্য উল্লেখিত তিনটি শর্তকে একশত ভাগ মানতে গিয়ে মানুষের আলস্য এবং উদাসীন্য পরিত্যাগ করা উচিত। আর তন মন উজাড় করে যদি আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে, আল্লাহ তাআলা চারিত্রিক পরিবর্তন আনয়নের তাকে তৌফিক দেবেন। এসব নোংরা স্বভাব পরিত্যাগের জন্য যে চেষ্টা করে এবং যে পরিত্যাগ করে তাকে তুলনা করেছেন একজন সাহসী এবং বীর ব্যক্তির সাথে। তিনি বলেন, আমাদের জামাতে শক্তিশালী এবং পাহলোয়ানের প্রয়োজন নেই, আমাদের কোনো পাহলোয়ানের দরকার নেই, বরং এমন শক্তিশালী এমন শক্তিধর ব্যক্তির প্রয়োজন যারা চারিত্রিক উন্নয়নের চেষ্টা করে। এটি একটি বাস্তব সত্য কথা যে সে ব্যক্তি শক্তিশালী বা ক্ষমতাবান নয় যে পাহাড়কে নিজের স্থান থেকে অপসারণ করে, শক্তিশালী সে নয় যে পাহাড়কে স্থান থেকে অপসারণ করে, প্রকৃত বীর এবং সাহসী সে যে চারিত্রিক পরিবর্তনের শক্তি অর্জন করে। অতএব সমস্ত দৃঢ়চিত্ততা ও শক্তি চারিত্রিক পরিবর্তনের চেষ্টায় নিয়োজিত করো, এটি প্রকৃত বীরত্ব ও শক্তিমত্তা। চারিত্রিক গুণ সম্পন্ন হওয়া এমন একটি কেরামত বা মৌজেজা যার বর্তমানে কোনো ব্যক্তি অঙ্গুলি ইঙ্গিত করতে পারে না। সে কারণেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবচেয়ে বড় এবং শক্তিশালী নিদর্শন যা দেয়া হয়েছে তা হলো চারিত্রিক নিদর্শন। যেমন বলা হয়েছে, ইন্নাকাল আলা খুলুকিন আযীম। মহানবী সাল্লামের প্রতিটি অলৌকিক নিদর্শন প্রমাণের শক্তির দিক থেকে সব নবীর নিদর্শনাবলী থেকে মহান, কিন্তু তার চারিত্রিক মুজিজা নিদর্শনের মর্যাদা সর্বপ্রথম, যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাস তুলে ধরতে পারবে না বা পেশ করতে পারবে না। আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যে বদভ্যাস ছেড়ে দিয়ে ঘৃণ্য অভ্যাস পরিত্যাগ করে উন্নত গুণাবলী ধারণ অবলম্বন করে, পাপ ছেড়ে যে পূর্ণ অবলম্বন করে, এটি করাই তার জন্য নিদর্শন বা মর্যাদা। দৃষ্টান্ত স্বরূপ কঠোর স্বভাবের রুক্ষ প্রকৃতির এবং রাগী ব্যক্তি যদি এসব অভ্যাস পরিত্যাগ করে আর কোমলতা সহনশীলতা এবং মার্জনার অভ্যাস রপ্ত করে আর কার্পণ্য পরিত্যাগ করে উদারতা আর হিংসার পরিবর্তে যদি সহানুভূতির গুণে সজ্জিত হয়, তাহলে এটি নিঃসন্দেহে একটি মৌজুদা বা নিদর্শন। কার্পণ্য পরিত্যাগ করে দানশীলতা আর হিংসার পরিবর্তে সহানুভূতির বৈশিষ্ট্য যদি সে ধারণ করে অবলম্বন করে, নিঃসন্দেহে এটি কেরামত বা নিদর্শন। অনুরূপ ভাবে আত্মশ্লাঘা এবং অহমিকা পরিত্যাগ করে যদি বিনয় অবলম্বন করে, তাহলে সেই বিনয়ে কেরামত বা নিদর্শন। অতএব তোমরা বা তোমাদের মাঝে কে এমন আছে যে এমন নিদর্শনের আধার হতে চায় না? আমি জানি সবাই এটি চায়। অতএব এটি একটি স্থায়ী এবং জীবন্ত কেরামত এবং নিদর্শন। মানুষ যদি চারিত্রিক অবস্থার সংশোধন করে, তাহলে এটি এমন একটি নিদর্শন যার প্রভাব কোনোদিন ফুরায় না, বরং দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। মোমেনের উচিত সৃষ্টি এবং স্রষ্টার দৃষ্টিতে এমন নিদর্শনের ধারক এবং বাহক হওয়া উচিত। আল্লাহ সৃষ্টির দৃষ্টিতেও কেরামতের আধার হওয়া উচিত। নিজের ভিতর পবিত্র পরিবর্তন আনে বিনয় অবলম্বন করে আত্মশ্লাঘা পরিত্যাগ করে বিনয় অবলম্বন করা উচিত। দানশীলতা উদারতা অভ্যাস রপ্ত করা উচিত। হিংসা পরিত্যাগ করে সহানুভূতিশীল হওয়া উচিত। এসব গুণাবলী যদি কোনো ব্যক্তি পাপ পরিত্যাগ করে যদি এসব গুণাবলী অবলম্বন করে, তাহলে আল্লাহ সৃষ্টি এবং আল্লাহ দৃষ্টিতে এটি কেরামত বা নিদর্শন। অনেক ভোগ বিলাসে মত্ত এমন মানুষ দেখা গেছে যারা কোন অলৌকিক নিদর্শনে বিশ্বাস স্থাপন করতে পারেনি, কিন্তু চারিত্রিক উন্নতি দেখে তারাও আত্মসমর্পণ করেছে, স্বীকার করে এবং মানা ছাড়া তাদের কোন গত্যন্তর ছিল না। অতএব অনেকের জীবনে এ বিষয়ে পাবে যে তারা চারিত্রিক গুণাবলী দেখেই সত্য ধর্ম অবলম্বন করেছে। মসজিদে বসে এসব তিনি বর্ণনা করছিলেন, যে অধিবেশনে বসে এই বক্তৃতা করছিলেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম। কয়েকজন শিখ ফকিরের বেশে আসে, নেশাগ্রস্ত ছিল, তারা সেখানে এসে যায়। তারা এসে যিনি যে লিখেছেন তিনি বলছেন তারা এসে এমন উপলব্ধ করেছে যে সেই জান্নাতি অধিবেশনে কোথাও বিপত্তি না দেখা দেয়, এই আশঙ্কা ছিল। কিন্তু আমাদের সত্য ইমাম আলাইহিসসালাম তার ব্যবহারিক আচরণের মাধ্যমে যে চারিত্রিক নিদর্শনের তিনি নসিহত করছিলেন তা প্রদর্শন করেন, শ্রোতাদের উপর এমন গভীর প্রভাব পড়ে যে তাদের অধিকাংশ আবেগের আতিশয্যে চিৎকার করে ক্রন্দনপর হন। আর সেই দুষ্কৃতকারী অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ ধরে নিয়ে যায় এবং বেত্রাঘাত করে, যার ফলে তাদের নেশা উবে যায়। পুনরায় ইমান আনার বিভিন্ন কারণ সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন যে পাপাচারী যারা নবীদের বিরোধিতায় দণ্ডায়মান হয়েছিল, বিশেষ করে তারা যারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হয়, তাদের ইমান আনা নিদর্শনের উপর নির্ভরশীল ছিল না। আর অলৌকিক নিদর্শন তাদেরকে স্বস্তি দিতে পারেনি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রেষ্ঠ চারিত্রিক সৌন্দর্য দেখেই তারা তার সত্যতা গ্রহণ করেছে। চারিত্রিক নিদর্শন সেই কাজ করতে পারে যা অলৌকিক নিদর্শনের জন্য করা সম্ভব নয়। আল্লাহ ইস্তিকামাত ফওকাল কারা, আমার এটি অর্থ, অভিজ্ঞতা করে দেখো যে চারিত্রিক নিদর্শনের প্রভাব কত গভীর হয়ে থাকে। কেরামতের দিকে তো আদৌ দৃষ্টি জানায়, বিশেষ করে আজকের যুগে এটি সত্য। কিন্তু যদি জানা যায় ওই ব্যক্তি উন্নত চরিত্রের অধিকারী, তাহলে তার দিকে যতটা মানুষ আকৃষ্ট হয় তা কোনো অজানা বিষয় নয়। প্রশংসনীয় চারিত্রিক গুণাবলীর প্রভাব তাদের উপরও পড়ে যারা বিভিন্ন প্রকার নিদর্শন দেখেও স্বস্তি পায় না। তিনি বলছেন আসল কথা হলো কিছু মানুষ বাহ্যিক মুজিজা এবং অলৌকিক নিদর্শন দেখে ইমান আনে, অনেকেই সত্য এবং তত্ত্বজ্ঞান দেখে ইমান আনে, কিন্তু অধিকাংশ বেশিরভাগ মানুষ তারা হয়ে থাকে যারা চারিত্রিক গুণাবলী দেখে যাদের মনোযোগ এদিকে আকৃষ্ট হয়। আজকালও যারা আহমদিয়াত গ্রহণ করে কোনো না কোনো আমাদের চারিত্রিক সৌন্দর্যে প্রভাবিত হয় বা মোটের উপর জামাতের চারিত্রিক বৈশিষ্ট্যে প্রভাবিত হয়ে আহমদিয়াত গ্রহণ করে, তাই সব আহমদের এই কথার উপর দৃষ্টি রাখা উচিত যে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেবল তার তাকওয়া বৃদ্ধির জন্য নয়, বরং এটি ধর্মীয় দায়িত্ব এবং অন্যদের সংশোধনের কারণ হয়ে থাকে। তাই সব আহমদীর নিজের চরিত্রের দিকে দৃষ্টি রাখা উচিত। ইমান আনার বা ইমান লাভের উপায় কি এ সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তাআলার কাছে সংশোধনের জন্য দোয়া করা আর জন্য শক্তি সামর্থ্য ব্যয় করা, এটি ইমান লাভের উপায়। যথাসাধ্য শক্তি সামর্থ্য লাগিয়ে সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটি ইমান অর্জনের উপায়। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দোয়ার হাত উঠায় খোদা তাআলা তার দোয়া রদ করেন না। তাই আল্লাহর কাছে চাও, দৃঢ় বিশ্বাস এবং নিষ্ঠার সাথে যাচনা করো। তিনি বলেন পুনরায় আমার নসিহত থাকবে ভালো চারিত্রিক বৈশিষ্ট্য প্রদর্শনী নিদর্শন দেখানো। কেউ যদি বলে যে আমি সেই কেরামতি হতে চাই না, এমন ব্যক্তি স্মরণ রাখা উচিত শয়তান তাকে প্রতারিত করে। কেরামত বা মজিজা বলতে আত্মশ্লাঘা বা অহমিকা বোঝায় না। এই কেরামতের মাধ্যমে ইসলামের সত্যতা এবং বাস্তবতা মানুষ অবগত হয়, লাভ হয়। আমি পুনরায় বলছি অহমিকা এবং আত্মশ্লাঘা তো কেরামতে অন্তর্ভুক্তই নয়, তাই এটি শয়তানি কুমন্ত্রণা। দেখো ভূপৃষ্ঠে পৃথিবীর বিভিন্ন অংশে যে কোটি কোটি মুসলমান চোখে পড়ে, তারা সবাই কি তরবারির মাধ্যমে বা শক্তি প্রয়োগের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছে? মোটেই নয়, বরং ইসলামের কেরামত বা নিদর্শনের শক্তি তাদেরকে টেনে এনেছে। বিভিন্ন প্রকার কেরামত বা নিদর্শন থেকে থাকে, সেই সকল মজুদার একটি হলো চারিত্রিক নিদর্শন যা সকল ক্ষেত্রে সফলতা লাভ করে। তারা মুসলমান যখন হয়েছেন, পূর্ণবানদের চারিত্রিক মজুদায় দেখেছেন, তাদের প্রভাব পড়েছে, তারা ইসলামকে মহত্বের দৃষ্টিতে দেখেছেন, তরবারি দেখেননি তারা। বড় বড় ইংরেজ গবেষককে কথা মানতে হয়েছে যে ইসলামের সত্যতার বৈশিষ্ট্য এত মহান যা অপরাপর জাতিকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। চারিত্রিক সৌন্দর্য রিস্কের মতো, আর আখলাক বা চারিত্রিক সৌন্দর্য প্রদর্শন খোদা প্রদত্ত রিজিক আল্লাহর পথে ব্যয়ের মতো বিষয়, তাকওয়ার একটি ব্যবহারিক অংশ বা দিকও এটি বটে। এটি বর্ণনা করতে গিয়ে মসিম ইসলাম বলে যে সাধারণ মানুষ রিজিকের অর্থ করে থাকে বিভিন্ন খাদ্য পানীয়, শুধু টাকা পয়সায় রিজিক নয়, বরং ইন্দ্রিয়কে যা কিছু দেয়া হয় তাও রিজিক। জ্ঞান, হাতের কাজ, তত্ত্বজ্ঞান যা প্রদত্ত হয় দৈহিকভাবে, আর্থিক সচ্ছলতা এবং জীবিকার সব উপকরণ, এইসবই রিজিক। মানুষের শক্তি, সামর্থ্য, তার চরিত্র, তার ধন সম্পদ সবই রিজিক। শাসন ক্ষমতাও রিজিকের অন্তর্গত, আর উন্নত নৈতিক চরিত্র রিজিকের অন্তর্গত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমরা যা কিছু দিয়েছি তা থেকে খরচ করে, অর্থাৎ খাবার থেকে খাবার, ভাত থেকে ভাত, জ্ঞান থেকে জ্ঞান বিতরণ করে, আর চারিত্রিক সৌন্দর্য অন্যদের মাঝে সৃষ্টির চেষ্টা করে। জ্ঞান বিতরণ তো স্পষ্ট, স্মরণ রেখো যে কৃপণ কেবল সেই নয় যে নিজের সম্পদ থেকে কিছু মানুষকে দেয় না, বরং সেও কৃপণ যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কিন্তু সে অন্যদের শেখাতে দ্বিধাদ্বন্দ্ব করে। অনেক কৃপণ হয়ে থাকে যারা কোনোভাবে তাদের ভিতর যে যোগ্যতা আছে বা সম্পদকে যারা গোপন করে তারাও কৃপণ। শুধু এই আশঙ্কায় অন্যকে নিজের জ্ঞান এবং কলা সম্পর্ক অবহিত না করা যে যদি সে শিখে তাহলে আমরা অবমূল্যায়িত হব বা আমাদের আয় রোজগার কমে যাবে, এটি একটা শেয়ার। কেননা এমন ক্ষেত্রে সে নিজের জ্ঞান এবং কলা কৌশলকেই নিজের খোদা মনে করে, অনুরূপভাবে যে নিজের উন্নত চারিত্রিক সৌন্দর্যের ভিত্তিতে কাজ সাধন করে না সেও কৃপণ। চরিত্র বিতরণের অর্থ হল খোদা তালা যেই সুন্দর চরিত্র কাউকে দিয়েছেন নিজ অনুগ্রহে সৃষ্টির সাথে, সেই লেনদেন আচার আচরণের সময় সেই চারিত্রিক সৌন্দর্যের ভিত্তিতে কাজ করা উচিত মানুষের সামনে, সেটি এর বইয়ের প্রকাশ হওয়া চাই। এটি আল্লাহর পথে রিজিক খরচের নামান্তর। মানুষ তার উত্তম নমুনা এবং আদর্শ দেখে নিজেদের মাঝে সেই স্বভাব এবং চরিত্র গড়ে তোলার চেষ্টা করবে, চরিত্রবান হওয়ার চেষ্টা করবে। চরিত্র বা আখলাক বলতে শুধু কথার বা ভাষার কোমলতা বোঝায় না, বরং বীরত্ব, নমনীয়তা এবং পবিত্রতা, যত শক্তি মানুষকে দেওয়া হয়েছে এগুলো চারিত্রিক শক্তি, এগুলো যথাস্থানে যথাসময়ে ব্যবহার করাই চারিত্রিক গুণাবলীর অন্তর্গত বিষয়। জামাতের সদস্যদের উন্নত চারিত্রিক মানে উপনীত হওয়া এবং নিজের মাঝে পরিবর্তন আনার সম্পর্কে তিনি বলেন, যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে নিজের সুন্দর চারিত্রিক পরিবর্তন দেখায়, পূর্বে কি ছিল আর এখন কি হয়েছে এটি যে প্রদর্শন করে, সে একটা নিদর্শন দেখায় প্রতিবেশীর উপর, এর খুব ভালো প্রভাব পড়ে। আমাদের জামাত সম্পর্কে মানুষ আপত্তি করে যে বলে যে আমরা জানি না কি উন্নতি হয়েছে, আর অপবাদ আরোপ করে যে আমরা খোদার প্রতি মিথ্যা আরোপ করছি, রাগ এবং ক্রোধের দাসত্ব করে। মানুষ এই জামাতকে ভালো মনে করে জামাতভুক্ত হয়েছিল, যেভাবে এক যোগ্য সন্তান পিতার সুনাম বয়ে আনে, বয়াতকারীও যেহেতু সন্তানের মতো, সে কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীদেরকে মোমেনদের মা আখ্যায়িত করা হয়েছে, মোমেনদের জননী আখ্যায়িত করা হয়েছে, যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোমেনদের পিতা, দৈহিক পিতা, এ পৃথিবীতে মানুষের আসার কারণ হয় এবং বাহ্যিক জীবনের কারণ হয়, কিন্তু আধ্যাত্মিক পিতা মানুষকে আকাশে নিয়ে যান আর সেই মূল কেন্দ্রের দিকে পথ প্রদর্শন করেন। তিনি বলছেন যে আপনারা কি পছন্দ করবেন যে কোন পুত্র পিতাকে দুর্নাম করবে, তারা যে অপবাদ আরোপ করছে যে জামাত এই এই বা এদের ভিতরে এই এই দুর্বলতা রয়েছে, এর অর্থ হলো তোমরা জামাতকে দুর্নাম করছো। কোন পুত্র তিনি বলছেন কেউ কি পছন্দ করবে যে পুত্র পিতাকে দুর্নাম করবে, পতিতালয়ে যাবে, জুয়াবাজি করবে, মদপান করবে বা এমন নোংরা অপকর্ম করবে যা পিতার বদনাম বা দুর্নাম হওয়ার কারণ? বা তিনি বলছেন আমি জানি এমন কেউ হবে না যে কাজকে অপছন্দ করবে, কিন্তু যেই কিন্তু যদি কোনো অর্বাচীন সন্তান এমনটি করে তাহলে মানুষ আঙ্গুলি ইঙ্গিত করে কথা বলে তার পিতার সাথে, পিতার প্রতি সম্পৃক্ত করে বলবে যে অমুক ব্যক্তির ছেলে এই অযোগ্য কাজ করছে, অর্থাৎ সে অযোগ্য সন্তান নিজেই পিতার দুর্নামের কারণ হয়। অনুরূপভাবে যখন কোন ব্যক্তি জামাতে প্রবেশ করে আর সে জামাতের মাহাত্ম এবং সম্মানের ভ্রুক্ষেপ করে না বরং জামাতের বিরুদ্ধে চলে, সে আল্লাহর দৃষ্টিতে ধরা পড়ার যোগ্য, শাস্তির যোগ্য, কারণ সে শুধু নিজেকেই ধ্বংস করে না বরং অন্যদের জন্য একটা নোংরা দৃষ্টান্ত স্থাপন করে তাদেরকে হেদায়েত এবং সৌভাগ্যের পথ থেকে বঞ্চিত রাখা। অতএব যতটা সাধ্য আছে আপনাদের আল্লাহর কাছে সাহায্য চান, নিজেদের পুরো শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে দুর্বলতা দূরীভূত করার চেষ্টা করো, যেখানে ব্যর্থ হয় সেখানে নিষ্ঠা এবং দৃঢ় বিশ্বাসের সাথে দোয়ার হাত ওঠাও, কেননা বিগলিত চিত্তে বিনয়ের সাথে উত্থিত হয় যা নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে উত্থিত হয় তা কখনো খালি হাতে ফেরত ফাটানো ফেরত দেওয়া হয় না। আমরা দৃঢ় বিশ্বাসের সাথে বলছি যে আমাদের সহস্র সহস্র দোয়া কবুল হয়েছে এবং হচ্ছে, এটি একটি নিশ্চিত কথা যে কোন ব্যক্তি নিজের হৃদয়ে স্বজাতির জন্য যদি সহানুভূতি না পায় তাহলে সে কৃপণ। যদি আমি কল্যাণ এবং মঙ্গলের একটা পথ দেখি আমার জন্য আবশ্যক হবে উদাত্ত কণ্ঠে মানুষকে ডেকে সে সম্পর্কে অবহিত করা। এই চিন্তা করা উচিত নয় যে কেউ সে তা মেনে চলছে কিনা বা সে অনুসারে আমল করছে কিনা, অর্থাৎ আমাদের প্রতিটি কাজে প্রমাণ হওয়া উচিত যে আমরা মসীহ মওউদের হাতে বয়াত করে নিজেদের মাঝে চারিত্রিক পরিবর্তন এনেছি, পবিত্র পরিবর্তন এনেছি। এরপর মানুষকে এটি বলতে হবে, এটি তবলিগের মাধ্যম এবং উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে নিজেদের চরিত্রে পবিত্র পরিবর্তন হানা এবং মহানবীর উত্তম আদর্শ সামনে রেখে সবসময় উন্নত চারিত্রিক সৌন্দর্য প্রকাশ করার তৌফিক দেন। আর আমরা হযরত মসীহ ইসলামের ইচ্ছা অনুসারে যেন জীবন কাটিয়ে দিতে পারি। নামাজের পর দুটো বা দুই ব্যক্তির গায়ে বানা জানাজা পড়াবো। প্রথমটি জনাব লুৎফুর রহমান মাহমুদ সাহেবের, যিনি আমেরিকা নিবাসী, তিনি শ্রদ্ধেয় আতাউর রহমান সাহেবের পুত্র ছিলেন। 2017 সনের 27 মে তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সম্পর্ক ছিল ভেড়ার সাথে। তার দাদা হযরত মিয়া করমদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসীহ মওউদ ইসলামের সাহাবি ছিলেন। 1894 সনে তিনি বয়াত করেছিলেন। তার স্ত্রী তালিয়া বিবি সাহেবা হয়তো স্বামীর সাথে বয়াত করে থাকবেন। তার দাদির কথা বলছেন তিনি, তার পুরো বিশ্বাস হয়তো ছিল না। তিনি একটা স্বপ্ন দেখেন, তার স্বপ্ন শুনে হযরত মসীহ ইসলাম বলেছেন যে মহিলা এই স্বপ্ন দেখেছে, সে মহিলার আমার প্রতি দৃঢ় বিশ্বাস নেই। ভদ্র মহিলা স্বপ্ন দেখেছেন, যা প্রকাশ পেয়েছে স্বপ্ন থেকে তা হল মসীহ মওউদের আগমনের তার দৃঢ় বিশ্বাস নেই। তিনি বলেন আমার প্রতি যদি তার দৃঢ় বিশ্বাস স্থাপন হয় তাহলে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করবেন। তিনি এরপর কাদিয়ানে মসীহ মওউদের হাতে বয়াতের জন্য যান। আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দিয়েছেন, তার নাম হযরত মসীহ ইসলাম রেখেছেন আতাউর রহমান, যিনি লুৎফুর রহমান সাহেবের পিতা ছিলেন। দীর্ঘকাল তালিমুল ইসলাম স্কুলে তিনি পড়াতেন, বিজ্ঞান পড়াতেন। আমিও তার ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলাম স্কুলে। তার বড় পুত্র মিয়া আতাউর রহমান সাহেবের বড় পুত্র ছিলেন তিনি। খোদাওয়াল আহমদিয়া পাকিস্তানের মুহতামিম হিসাবে কাজের সুযোগ পেয়েছে মিনার এবং খালেদ পত্রিকার সম্পাদক ও ছিলেন, এরপর সারা লিওনে জামাতের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘকাল সারা লিওনে ছিলেন, অবসরের পর আমেরিকা স্থানান্তরিত হন। বক্তৃতা এবং রচনার গভীর দক্ষতা রাখতেন, তার বিভিন্ন প্রবন্ধ আল ফজলে ছাপত। মাহমুদ মুজিব আসগর সাহেব বলেন যে পাকিস্তানের এক সফরকালে তিনি খেলাফত লাইব্রেরিতে বিভিন্ন উদ্ধৃতির সন্ধান করছিলেন এবং বলেন যে আমেরিকার পত্র পত্রিকায় ইসলাম এবং কোরআনের উপর যে সমস্ত আপত্তি হয় সেগুলোর উদ্ধৃতি মূলে উত্তর প্রস্তুত করে তাদেরকে আমি পাঠাই পত্র পত্রিকায়। প্রায় সময় পত্র পত্রিকা তা ছাপিয়ে দেয়। লুৎফর রহমান সাহেব বলেছেন এই কথা মুজিব আসগর সাহেবকে, আর তিনি বলেন এই কারণে আমি খেলাফত লাইব্রেরিতে বিভিন্ন রেফারেন্স সন্ধান করছি। আতাউল মজিব রাশি সাহেব লিখেছেন, তার পড়ালেখার গণ্ডি ছিল ব্যাপক, ধর্মীয় বিষয়ের উপর গভীর দৃষ্টি রাখতেন, উর্দু ও ইংরেজি ভাষায় সমান দক্ষতা রাখতেন। উর্দুতে অনেক গবেষণামূলক এবং তথ্যবহুল প্রবন্ধ লিখতেন, জ্ঞান গর্ব কথা সন্ধানে থাকতেন। যে আমাদের বই পুস্তক সবসময় তাঁর স্টাডিতে থাকত। জ্ঞান পিপাসু এক ব্যক্তি ছিলেন, খলিল মুবাশির সাহেব যিনি সেরা লিওনের আমিরও ছিলেন, তিনি বলছেন যে 20 বছরের অধিককাল আমরা একসাথে কাটিয়েছি, খুব কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। স্বতন্ত্র মর্যাদার অধিকারী এক মানুষ ছিলেন, বড় বিনয়ী নম্র স্বভাবের অধিকারী। তার মাঝে বিনয়ে এমন পর্যায়ে ছিল তা বর্ণনা করার মতো ভাষা নেই। নিঃস্বার্থ এবং নিরহংকার এক মানুষ ছিলেন, এটি অত্যুক্তি নয়। তার ভিতরে যোগ্যতা ছিল, আল্লাহ তাআলা তাকে রচনা এবং বক্তৃতার গভীর দক্ষতা দিয়ে রেখেছিলেন। সারা লিওনের আহমদিয়া স্কুলে প্রথমে শিক্ষক ছিলেন, পরে প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিযুক্ত হন। খুব সুন্দরভাবে সকল প্রশাসনিক দায়িত্ব তিনি পালন করেছেন। বড় বিগলিত চিত্তে নামাজ পড়তেন, খোদার নেমতের প্রতি কৃতজ্ঞ ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন, সদকা খায়রাত এবং আর্থিক তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিযোগিতামূলক ভাবে অংশ নিতেন। খেলাফতের সাথে তার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। হাজর খলিফাতুল মসিহ রাবের সেরা লিওনের 88 সনের সফরে তিনি গুরুত্বপূর্ণ খেদমতের তৌফিক পেয়েছেন। হুজুরের প্রতি তার শ্রদ্ধা এবং সম্মান এবং এতটা দর্শনীয় ছিল যে এক অনুকরণীয় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এখানে এসেছেন, আমার সাথে পুরনো সম্পর্ক থাকা সত্ত্বেও খেলাফতের কারণে ব্যবহার সম্পূর্ণ বদলে যায় তার আমার সাথে। ফজল আহমদ শাহেদ সাহেব মুরবি বলছেন যে একবার এক খ্রিস্টান পাদ্রি বোতে এসে বিশাল জনসমাগম ডেকে মানুষের সামনে কৃত্রিম নিদর্শন তুলে ধরে তিনি লিখিত উত্তর দেন এবং খ্রিস্টানরা এতে হতভম্ব হয়ে যায়। গায়রাদের মসজিদের বিভিন্ন ইমাম এতে খুবই আনন্দিত হয়, আনন্দের বহির প্রকাশ করে। আল্লাহ তাআলা মাগফিরাত করুন তার এবং তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্য এবং নেকিকে ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা স্নেহের মির্জা উমর আহমদ সাহেবের, যিনি সাহেবজাদা মির্জা মুনাওয়ার আহমদ সাহেবের পুত্র ছিলেন। 5 জুন দুপুর 2টায় তাহের হার্ট ইনস্টিটিউটে 67 বছর বয়সে ইন্তেকাল করেন। আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমার সমবয়সী, শৈশবের সাথী ছিলেন, একসাথে খেলতাম আমরা শৈশবে, বহু গুণাবলীর অধিকারী আধার ছিলেন খেলাফতের পর। বিশেষ করে আমি দেখেছি এক আত্মীয় এবং সমবয়সী হওয়া সত্ত্বেও, শৈশব থেকে একসাথে আমরা বড় হওয়া সত্ত্বেও গভীর শ্রদ্ধার সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক তার আমার সাথে ছিল। আদর্শ স্থানীয়, আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার বিয়ে আব্দুল কাফি সাহেব আর হয়েছে, মেজর সৈয়দ সাইদ আহমদ সাহেবের কন্যা ছিলেন, কন্যা তিনি, হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের দৌহিত্রী তিনি, খলিফা সালেস তার বিয়ে পড়িয়েছেন, তার পাঁচ সন্তান, তিন পুত্র, তিন কন্যা, দুই পুত্র রেখে গেছেন, সবচেয়ে ছোট মেয়ে ওয়াকিফা এনও, তিনি রিভিউ অফ রিলিজিয়ন্সে ভালো কাজ করছেন, এক কন্যা রাবু লন্ডনে আছেন, ডক্টর ফরিয়া, ডক্টর হামাদ সাহেবের স্ত্রী তিনি, বিভিন্ন মর্যাদায় ক্যাপাসিটিতে অনেক কাজ করেছেন। তার বোন এখানে লন্ডনে বসবাস করেন, আব্দুল হাই সাহেব, ডক্টর হামিদুল্লাহ খান সাহেবের স্ত্রী। এই পরিবার ও জামাতের সেবাকারী, জামাতের খেদমতকারী, সবসময় তার বাসনা ছিল ওয়াকফ করার, কিন্তু পঞ্চম খেলাফতের সূচনাতে আমার কাছে আসেন, আমি পূর্বেও লিখেছিলাম যে আমি ওয়াকফ করতে চাই, তার কিছু যোগ্যতা এবং দক্ষতার কথা আমি জানতাম, তাই তার ওয়াকফ মঞ্জুর করে রাবয় নায়েব সদর উমমি হিসাবে নিয়োজিত করি। আল্লাহ তালার ফজলে তিনি খুব সুচারুরূপে সেখানে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী লেখেন যে আমি যখন তার ওয়াকফ মঞ্জুর করে এখান থেকে পত্র লিখি আর এরপর তাকে যে সমস্ত দিক নির্দেশনা দেই, যাতে আমি এটি উল্লেখ করেছি সেখানে গিয়ে এইভাবে কাজ করতে হবে, দূরবর্তী বিভিন্ন পাড়ায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে, আবার দূরবর্তী পাড়ার লোকদের কিছু অভিযোগ অনুযোগ থাকে বঞ্চিত থাকার, আমি বলেছি সেখানে গিয়ে কাজ করতে হবে, তিনি জীবনের শেষ দিনগুলো পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছেন, স্থানীয় দরিদ্র মানুষের তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন, খুবই বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন, আর বিষয়ে বুঝতেন, আল্লাহ তালার ফজলে খুব সুন্দরভাবে বিষয়ের নিষ্পত্তি করতেন। সদর উমমিও লিখেছেন যে কিছু বিষয় যা খুবই কঠিন এবং জটিল হতো আমরা তার উপর তাহাতে ন্যস্ত করতাম, খুব সুন্দরভাবে সুচারুরূপে সেসব বিষয়ের সমাধান দিতেন, উভয় পক্ষ তার কথা শুনে সন্তুষ্ট এবং প্রীত থাকত, বরং কেউ কেউ বলতো মীমাংসা তার মাধ্যমে আমরা করাবো, তিনি সবার কথা শুনে গভীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে মীমাংসা দিয়ে থাকেন, তার সন্তান সন্ততি এবং অন্যদের সন্তান সন্ততির তার স্বভাব ছিল খুবই কোমল এবং ভালোবাসা ছিল প্রকৃতির অংশ, নিজের এবং অন্যদের সন্তান সন্ততির সাথে খুব ভালোবাসা কোনো ব্যাপার, কোনো খেলাফতের সাথে তার সম্পর্ক ছিল অনুকরণীয়। তার স্ত্রীও লিখেছেন এবং সন্তানরাও লিখেছেন আর অন্যান্যরাও লিখেছে যে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, সেই দিনগুলোতে দুর্বলতা অনুভব করতেন, স্বাস্থ্য কিছুটা ভালো হলেই অফিসে চলে যেতেন, কেননা এখানে যখন তিনি এসেছেন আমি বলেছিলাম যে অফিসে যাবেন, তিনি বলেন যেহেতু হুজুরের নির্দেশ ছিল যে অফিসে যাবে, তাই এই রোগের প্রতি ভ্রক্ষেপ করেন, রীতিমতো তিনি অফিসে যেতেন, আর অসুস্থতা সত্ত্বেও খুবই কষ্ট করে নিজ দায়িত্ব তিনি পালন করেছেন। তার মেয়ে বলেন যে এখানে যখন আসেন ডাক্তাররা দেখে এবং বলে যে আপনার রোগের অবস্থা ভয়াবহ, তিনি বলেন যে কোনো অসুবিধা নেই, আরোগ্যদাতা খোদা তাআলা যতদিন চাইবেন তিনি জীবন দেবেন, বাদের আমার কোনো চিন্তা নেই। ইংরেজ ডাক্তার ছিল, সে আশ্চর্য হয়ে যায় যেমন রোগীরা অনেক সময় ভয় পেয়ে যায়, কিন্তু এই ব্যক্তি বড় আত্মবিশ্বাসের সাথে কথা বলছে। অনুরূপে ডক্টর নুরি সাহেবও লেখেন, তিনি তিন রোগে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিসও ছিল, হৃদরোগে আক্রান্ত ছিলেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন, লিভারের ক্যান্সার ছিল, কিন্তু দৃঢ়তার সাথে সব রোগের মোকাবেলা করেছেন, প্রসন্ন মুখে রোগের মোকাবেলা করেছেন, লরি সাহেব বলেন যে অনেক ভালো গুণাবলীর অধিকারী ছিলেন, তার রোগের সময় আমি তা প্রত্যক্ষ করছি, কখনো কোনো অভিযোগ তার মুখে আসেনি, সবসময় বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার বা অতিথিরা দেখা করতে আসলে ইশারা ইঙ্গিতে কাছে ডেকে বসাতেন। কমর সুলেমান সাহেব বলেন, হযরত খলিফা মুসা রাবের ইন্তেকালের পর আমি যখন লন্ডন আসছিলাম, আমাকে এক খাম বন্ধ করা খাম দেন, যাতে লেখা ছিল খলিফাতুল মসীহ খামেস, আর বলেন যে এটি আমার বয়াতের পত্র, যিনি খলিফা হন তার সকাশে আমার এই পত্র উপস্থাপন করবেন। দৃঢ় বিশ্বাস ছিল যে খেলাফত ব্যবস্থা চলমান থাকবে, আর এটি সত্য বা ঐশী খেলাফত ব্যবস্থা। সদর উমি সাহেব লেখেন যে বহু গুণাবলীর আধার ছিলেন তিনি, আর যে কাজেই ন্যস্ত করা হতো সেই কাজ শেষ করে যতক্ষণ রিপোর্ট না দিতেন তিনি স্বস্তির সাথে বসতেন না বা স্বস্তি পেতেন না। অন্যরা যারাই লিখেছে, অনেক মানুষ চিঠি লিখেছেন তার সম্পর্কে, বিনয় নম্রতা ভালোবাসা পূর্ণ ব্যবহার খেলাফতের প্রতি গভীর সম্পর্ক যে তার ছিল, সবাই এটি লিখেছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পূর্ণ ধরে রাখার এবং খেলাফতের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট থাকার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم